বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 27 জুন, 13 আষাঢ় এবং ফার্সি 6 তীর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53 মিনিটে। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/irib বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন আফগানিস্তানের সহিংস পরিস্থিতি ও তালেবানের জাতীয় ঐক্য সৃষ্টির প্রচেষ্টা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে পদ্মা সেতু নিয়ে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। এরপর প্রান্তিক আয়োজনে থাকবে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ আর সময় পেলে চিঠি লেখার ঠিকানাগুলো জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল নিজের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না, ইরানি প্রেসিডেন্টের ঘোষণা। ইরানি তেল ট্যাঙ্কার ছেড়ে দিয়েছে গ্রিস সরকার। আমেরিকার সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে পরোক্ষ আলোচনা করবে তেহরান। বাংলাদেশে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বাড়ছে বন্যা পরবর্তী স্বাস্থ্য সমস্যা। দিক নির্দেশনা দিতে সিলেট সফর করলেন স্বাস্থ্যমন্ত্রী। এবং গরিবের 100 দিনের কাজের টাকা পরিশোধ করতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানালেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইহুদিবাদ ইসরায়েল নিজের জন্য নিরাপত্তা বলয় তৈরি করতে পারবে না। তিনি রোববার তেহরানে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজিমির সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিগত কয়েক বছর ধরে কিছু আরব দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের ইসরায়েলি প্রচেষ্টার প্রতি ইঙ্গিত করে রাইসি বলেন, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের ইসরায়েলি প্রচেষ্টা কোনো অবস্থায় এই অবৈধ রাষ্ট্রের জন্য নিরাপত্তা বয়ে আনবে না। ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, আমরা বিশ্বাস করি এ অঞ্চলের দেশগুলো নিজেরাই আঞ্চলিক সব সমস্যার সমাধানে সক্ষম, কিন্তু এখানে বিদেশিদের উপস্থিতি সমস্যার কোনো সমাধান করবে না, বরং সমস্যার জটিলতা বাড়াবে। চলতি সপ্তাহে আমেরিকার সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত পরোক্ষ আলোচনা হবে বলে জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, পারস্য উপসাগরে কোনো একটি দেশে আমেরিকার সঙ্গে পরোক্ষ এই আলোচনা হবে, তিনি আজ আরো বলেন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জোসেফ বোরেল তেহরান সফরে এসে মার্কিন বক্তব্য ইরানি কর্মকর্তাদের কাছে পৌঁছে দিয়েছেন। মার্কিন সরকার পরমাণু সমঝোতা ও জাতিসংঘের 2231 নম্বর ইশতেহার মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান খাতিবজাদে। ইরানের এই কর্মকর্তা বলেন, আগামী কয়েকদিনের মধ্যে যে আলোচনা হতে যাচ্ছে তাতে পরমাণু কর্মসূচি নিয়ে কথা হবে না, বরং নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলো নিয়ে মত বিনিময় হবে। খুব শিগগিরই আলোচনার স্থান ও সময় ঘোষণা করা হবে বলে জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এদিকে কাতারের একটি সূত্র জানিয়েছে, ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনা কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ সংক্রান্ত যে আলোচনা চলছিল তা গত কয়েক মাস ধরে থেমে আছে। ইরানি পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার ছেড়ে দিয়েছে গ্রিস সরকার। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করার স্বার্থে দুই মাস আগে আমেরিকার চাপে তেল ট্যাঙ্কারটি আটক করেছিল গ্রিস। গতকাল গ্রিসের বন্দর পুলিশ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইরানি পতাকাবাহী ট্যাঙ্কার পেগাস এর ওপর আরোপিত আটকাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তেল ট্যাঙ্কারটি এখন মুক্তভাবে সাগরে চলাচল করতে পারবে। গত 19 এপ্রিল রাশিয়ার 19 জন ক্রুবাহী ইরানি ট্যাঙ্কারটি গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ইভিয়া দ্বীপের উপকূল থেকে আটক করে গ্রিস। আটকের সময় ট্যাঙ্কারটিতে 10,35,000 ব্যারেল তেল ছিল। এরপর খবর প্রকাশিত হয় যে জাহাজটি থেকে 7,00,000 ব্যারেল তেল চুরি করে নিয়ে গেছে আমেরিকা। এরপর এপ্রিল মাসেই ইরান পারস্য উপসাগর থেকে গ্রিসের দুটি তেল ট্যাঙ্কার আটক করে। দুটি জাহাজের আটক ক্রুদের মধ্যে 9 জন ছিল গ্রিসের নাগরিক। এ অবস্থায় গ্রিসের একটি উচ্চ আদালত চলতি মাসের গোড়ার দিকে ইরানের আটক তেল ট্যাঙ্কারটি ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। এবার সেই নির্দেশ কার্যকর করল দেশটির সরকার। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বন্যা পরবর্তী স্বাস্থ্য সমস্যা বাড়ছে। এ অবস্থায় আজ সিলেট গিয়ে এ সংক্রান্ত করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
সিলেট সহ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে বন্যা পরিস্থিতি এখন উন্নতির দিকে, তবে বন্যা কবলিত এলাকাগুলোতে বন্যার প্রভাবে নানা রোগ ও বন্যা সৃষ্ট দুর্ঘটনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। এ অবস্থায় দুর্যোগ কবলিত এলাকায় স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় করণীয় নির্ধারণ করতে আজ সিলেটে পৌঁছেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক। সেখানে তিনি অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে করণীয় প্রসঙ্গে জরুরি মত বিনিময় সভায় অংশ নেন। সভায় বন্যা কবলিত মানুষদের চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করা হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বন্যাকালীন ও বন্যা পরবর্তী সময়ে সম্ভাব্য রোগের প্রাদুর্ভাব মোকাবেলা এবং কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে করণীয় বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দিক নির্দেশনা দেন। তিনি বলেন, বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত খাবার স্যালাইন সরবরাহ করতে হবে, কোভিড সমস্যার জরুরি ব্যবস্থা নিতে হবে, জরুরি প্রয়োজনে সরকারি অ্যাম্বুলেন্সে করে গুরুতর রোগীদেরকে ঢাকায় পাঠাতে হবে, বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যসেবার কোনো ঘাটতি মেনে নেওয়া হবে না। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে বন্যায় সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত নানা রোগে আক্রান্ত হয়ে এবং বন্যায় সৃষ্ট দুর্ঘটনায় 84 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন মোট 5,890 জন। দেশে 10 জেলায় এখন পর্যন্ত মৃত 84 জনের মধ্যে সিলেট বিভাগেই 52 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় 18 জন, সুনামগঞ্জে 26 জন, মৌলভীবাজারে 4 জন এবং হবিগঞ্জে 4 জন মারা গেছেন। আর ময়মনসিংহ বিভাগে বন্যাজনিত কারণে মৃত্যু হয়েছে 28 জনের। এছাড়াও রংপুর বিভাগে এখন পর্যন্ত বন্যায় 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের 100 দিনের কাজের টাকা পরিশোধ করতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, গরিব লোকদের টাকা আটকে রাখা যাবে না। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 100 দিনের কাজের টাকা দাও, নইলে বিজেপি সরকার বিদায় নাও। তিনি আজ সোমবার বর্ধমানের এক সমাবেশে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে ওই মন্তব্য করেন। মমতা বলেন, আমি দুঃখের সঙ্গে বলছি, বিজেপির লোকেরা 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন,
বিজেপি সরকার আমাদের 100 দিনের কাজের টাকা দিচ্ছে না। আমরা অবিলম্বে চাই 100 দিনের কাজের টাকা দাও, নইলে বিজেপি বিদায় নাও, গরিব লোকের টাকা আটকে রাখা যাবে না। দ্বিতীয়ত, বাংলার বাড়ি, বাংলার সড়ক, এই যোজনাতেও টাকা আটকে রেখা দেওয়া হয়েছে। আমি এমপিদের একটা ডেলিগেশন টিম পাঠিয়েছিলাম, দেখি তারপরে কি করছে, তা নাহলে হয়তো আমাকেও দিল্লি যেতে হতে পারে,
বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতাদের টার্গেট করে মমতা আরও বলেন, নির্বাচনের সময়ে বাংলায় এসে বড় বড় কথা বলবেন, দল ভাগাভাগি করবেন, হিন্দু মুসলিম ভাগাভাগি করবেন, তপশিলি আদিবাসী ভাগাভাগি করবেন, মানুষে মানুষে ভাগাভাগি করবেন, দাঙ্গা করবেন আর বিচ্ছেদের কথা বলবেন, আর বাংলার নামটা বলতে গেলে বাংলার নাম বলা হয়েছে কেন বলে প্রশ্ন করবেন, সেজন্য বাংলার সড়ক, বাংলার বাড়ির টাকা দেওয়া হবে না, বাংলায় 100 দিনের কাজের টাকা দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আরও বলেন,
সবাই ভয়ে ভয়ে থাকে, প্রায় কয়েক লক্ষ লোক দেশ ছেড়ে চলে গেছে, খোঁজ নিয়ে দেখুন কত ব্যবসায়ী দেশ ছেড়ে চলে গেছে, পাসপোর্ট অফিসে চেক করলেই তো পাবেন, ভিসা চেক করলেই তো পাবেন, আমাকে নতুন করে বলবার প্রয়োজন নেই।
তিনি বলেন, বিজেপির বিরোধিতা করলেই কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই ইডি লাগানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, এভাবে কি দেশ চলে, না এভাবে গণতন্ত্র চলে, বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে যদি প্রতিরোধ আন্দোলনের নতুন করে সংঘাত শুরু হয়, তাহলে ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েক মিনিটের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। গতকাল লেবাননের রাজধানী বৈরুতে এক সমাবেশে দেয়া বক্তৃতায় কথা বলেন ইসমাইল হানিয়া। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের কঠোর নিন্দা করেন তিনি। হামাস নেতা বলেন, ভবিষ্যতে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনের 150টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে 5 মিনিটের কম সময়ের মধ্যে ধ্বংস করে ফেলবে। তিনি সুস্পষ্ট করে বলেন, দখলদার ইসরায়েল সরকার এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের আল-আকসা ও আল-কুদসে কোনো ঠাঁই নেই। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রভাবশালী নেতা শেখ নাবিল কাউক বলেছেন, সৌদি আরব যদি দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাহলে তা লেবানন, ফিলিস্তিন ও সিরিয়া সহ গোটা মুসলিম বিশ্বের জন্যই হুমকি হিসেবে গণ্য হবে। একই সঙ্গে এই পদক্ষেপ মুসলমানদেরকে পেছন থেকে ছুরি মারা হিসেবে বিবেচিত হবে। মার্কিন সরকারের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া চলছে বলে ইসরায়েলি গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর এই প্রতিক্রিয়া দেখালেন হিজবুল্লাহর এই নেতা। হিজবুল্লাহর কেন্দ্রীয় নীতি নির্ধারণী পরিষদের সদস্য নাবিল কাউক আরও বলেন, প্রতিরোধ শক্তির বিরুদ্ধে ইসরায়েলের হুমকিতে কোনো লাভ হবে না। চলতি বছর শীত আসার আগে যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনকে সাহায্য করার জন্য G7 নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জার্মানিতে শুরু হয়েছে G7 সম্মেলন। জেলেনস্কি ভিডিও লিঙ্কের মাধ্যমে সম্মেলনে কথা বলেছেন। বক্তব্যে G7 নেতাদের কাছে পুনর্গঠনের জন্য সাহায্য সহ বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা, শস্য রপ্তানিতে সহায়তা এবং নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, যুদ্ধের যে পরিস্থিতি তাতে ইউক্রেনের সেনারা প্রতিরোধ জোরদার করলে রাশিয়ার জন্য লড়াইটা খুব কঠিন হয়ে পড়বে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে পশ্চিমা গোয়েন্দা সংস্থা এবং কমান্ডোদের একটি গোপন সেল ইউক্রেনের সামরিক বাহিনীকে সহযোগিতা করছে। দৈনিক নিউইয়র্ক টাইমস এ খবর দিয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং বিদেশি কমান্ডোদের একটি চক্র ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে সক্রিয় রয়েছে। এই বাহিনীতে আমেরিকা, কানাডা, ব্রিটেন, ফ্রান্স এবং লিথুনিয়ার কমান্ডো এবং গোয়েন্দারা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তানের তালেবান সরকারের কর্মকর্তারা সাবেক সরকারের কর্মকর্তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করলেও সেদেশে এখনও রক্তাক্ত সংঘাত অব্যাহত রয়েছে। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
আফগানিস্তানে তালেবান সরকারের কর্মকর্তারা সাবেক সরকারের কর্মকর্তাদের দেশে প্রত্যাবর্তনের বিষয়টিকে স্বাগত জানালেও এবং এখন পর্যন্ত দেশে ফিরে আসা ব্যক্তিদের সংখ্যা 100 জন বলে ঘোষণা দিলেও সেদেশে রক্তাক্ত সংঘাত অব্যাহত রয়েছে। আফগানিস্তানের পাঞ্জশির এলাকায় সংঘর্ষ চলছে এবং কান্দাহার সহ কুনার প্রদেশের বালখাব এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরই মধ্যে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে। আফগানিস্তানের বিভিন্ন এলাকায় চলমান এসব সংঘাত ও সহিংস হামলা শুধু যে ওই দেশটির জন্য অশুভ ইঙ্গিত তাই নয়, একই সাথে দেশ পরিচালনায় তালেবানের দুর্বলতাকেও তুলে ধরেছে। এ কারণে আফগানিস্তানের শিয়া ওলামা পরিষদ বালখাব এলাকায় সহিংস পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে দ্রুত সংঘাত অবসানের আহ্বান জানিয়েছেন। পর্যবেক্ষকরা বলছেন, তালেবান সরকার যদিও সাবেক কর্মকর্তাদেরকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং তাদের এই পদক্ষেপকে যদিও রাজনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে চ্যালেঞ্জ কমিয়ে আনার জন্য ইতিবাচক হিসেবে দেখছে, কিন্তু তাদের এই পদক্ষেপ স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য গঠনমূলক নয়। এ ব্যাপারে আফগান রাজনৈতিক বিশ্লেষক আব্দুল হামিদ আরিফি বলেছেন, আফগানিস্তান বহু জাতি, ধর্ম ও বর্ণের দেশ এবং বিভিন্ন সময়ে তারা বাইরের আগ্রাসন ও ষড়যন্ত্রের শিকার হয়েছে। এ অবস্থায় টেকসই শান্তি ও নিরাপত্তার জন্য তাদের মধ্যে জাতীয় ঐক্য বজায় রাখা সবচেয়ে জরুরি, কিন্তু সংঘাত বন্ধে এই পদক্ষেপ যথেষ্ট নয়। আফগানিস্তানের বিভিন্ন এলাকায় যে সংঘর্ষ চলছে তার পেছনে বিশেষ লক্ষ্য রয়েছে এবং এ থেকে বোঝা যায় তালেবান ফের ক্ষমতায় এলেও জাতীয় ঐক্য সৃষ্টিতে তারা কার্যত ব্যর্থ হয়েছে। দেশটির অতীত ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে, এককভাবে কোনো দল বা গোষ্ঠী ওই দেশটিতে শাসন করতে পারবে না, কিন্তু তালেবান অতীত থেকে শিক্ষা না নিয়ে এককভাবে দেশ শাসন করার চেষ্টা করছে। এ অবস্থায় প্রশাসনের পলাতক সাবেক কর্মকর্তাদের দেশে ফেরানোর পদক্ষেপ তালেবানের দৃষ্টিতে ঐক্য প্রতিষ্ঠার জন্য ভালো পদক্ষেপ হলেও তা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করার জন্য যথেষ্ট নয়। সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতি তার প্রমাণ।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির কারণে বিএনপির নেতিবাচক রাজনীতি এখন পদ্মার গহীন অতলে নিমজ্জিত। এ সম্পর্কে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন।
বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির কারণে বিএনপির নেতিবাচক রাজনীতি এখন পদ্মার গহীন অতলে নিমজ্জিত। আজ সোমবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপি পদ্মা সেতুর বিরোধিতা করেছিল। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে পদ্মা সেতু নির্মিত হয়েছে। তাদের গভীর ষড়যন্ত্র শেখ হাসিনা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারেনি। এই ব্যর্থতাকে বিএনপি নেতারা দিন দিন গভীর থেকে গভীরতর হতাশায় নিমজ্জিত হচ্ছে। তিনি বলেন, পদ্মা সেতু বাঙালি জাতি ও বাংলাদেশের জন্য এক অনন্য মাইল ফলক স্পর্শকারী গৌরবোজ্জ্বল অর্জন। পদ্মা সেতু নিয়ে সমগ্র বাঙালি যখন গর্ব করছে, তখন বিএনপি নেতারা এই উৎসবে সামিল না হয়ে হীন রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্যে অসংলগ্ন ও মন গড়া বক্তব্য দিচ্ছেন, যার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে বিএনপি নামক রাজনৈতিক দলটি এখনও তাদের জন্মলগ্ন থেকে প্রাপ্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারেনি। এর আগে গতকাল রোববার জাতীয় সংসদে বাজেটের উপরে সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিএনপি দলীয় এমপি হারুনুর রশিদ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেছেন,
কালকে আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী দেখলাম বক্তৃতা দিচ্ছে যে বিএনপির মন খারাপ পদ্মা ব্রিজ। না, আমাদের মন খারাপ নয়, মানে স্পিকার, আমাদের মন কেন খারাপ হবে, আমরা আনন্দে আছি। আমাদের মন খারাপ হচ্ছে যে আমরা পঁচিশ বর্ষ পালন করলাম, আমরা পদ্মা ব্রিজ উদ্বোধন করলাম, কিন্তু আমরা বাংলাদেশে যে গুম এবং খুনের সংস্কৃতি তৈরি হয়ে গেছে আমরা এখান থেকে বাড়াতে পারবো? আমরা মাননীয় স্পিকার, আমরা ভোটের অধিকার যে হারিয়ে ফেলেছি সেটা কি আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে পারবো? মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি ওইদিকে দৃষ্টি দেন, এইদিকে নজর দেন। মানুষ এখন দ্রব্য মূল্যের যে মহা উদ্যোগীতে রয়েছে এইদিকে আপনাকে দৃষ্টি দিতে হবে। আপনি যতই মানুষকে এই পদ্মা ব্রিজের স্বপ্ন দেখান আর মেট্রো রেলের স্বপ্ন দেখান আর মহাপ্রকল্প দেখান, মানুষের পেটে খাদ্য চাই।
এদিকে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ করার প্রেক্ষিতে 2017 সালের এক স্বপ্রণোদিত রুল প্রসঙ্গে আজ সোমবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক হাকনদের হাইকোর্ট বেঞ্চ মন্তব্য করেছে, পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা দেশ বিরোধী, এদের খুঁজে বের করতে হবে। এ বিষয়ে রিটের আরও শুনানি এবং আদেশের জন্য আগামীকাল মঙ্গলবার তারিখ ধার্য করেছে হাইকোর্ট। ওদিকে পদ্মা সেতু উদ্বোধনের পরদিন গতকাল রোববার অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালিয়ে সেতুতে দুর্ঘটনা কবলিত হয়ে দুই যুবকের মৃত্যুর পর আজ সোমবার সকাল থেকে সেতুতে মোটরসাইকেল প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে, হেঁটে উঠতেও দেওয়া হচ্ছে না কাউকে। সেতুতে নিয়ম মেনে যানবাহন পরিচালনার জন্য নিয়মিত টহল দিচ্ছে সেনাবাহিনীর জিপ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা নিন। আশা করি বাংলাদেশ ও ভারত সহ পৃথিবীর যে প্রান্তে বসেই আমাদের অনুষ্ঠান শুনছেন সবাই ভালো ও সুস্থ আছেন। প্রতি সপ্তাহের মতো আজও ইমেইল ও চিঠিপত্রের ঝাঁপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান,
এবং আমি আশরাফুর রহমান। আজও আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। ইমাম জাইনুল আবেদিন আলাইহিসসালাম বলেছেন, মিথ্যা ছোট হোক আর বড় হোক তা পরিহার করবে, রসিকতার ছলে হোক আর সত্যিকারেই হোক, কারণ যে ছোট মিথ্যা বলে সে বড় মিথ্যা বলাই সাহসী হয়ে ওঠে।
আমরা সবসময় সত্য কথা বলবো এবং মিথ্যা এড়িয়ে চলবো, এ অঙ্গীকার করে নজর দিচ্ছি চিঠিপত্র ও ইমেলের দিকে। আসরের প্রথম চিঠিটি এসেছে বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী থানার জগন্নাথ দি থেকে, আর লিখেছেন মাওলানা গোলাম সারওয়ার। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের বাংলা বিভাগের একজন পুরাতন শ্রোতা। জীবনের সোনালি দিনগুলো রেডিও তেহরান ছাড়া ভাবতেই পারি না। জীবনের পরতে পরতে রেডিও তেহরান শোনার হাজারো স্মৃতি জড়িয়ে আছে।
এরপর গোলাম সারওয়ার ভাই লিখেছেন, ইসলামী দুনিয়ার মহান নেতা মরহুম আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে যখন ইরানে ইসলামী বিপ্লব শুরু হয় তখন আমি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। তখন থেকেই ইমাম খোমেনিকে আমি ভালোবাসি। আমার বাবার কাঠের বাক্সের মতো বড় একটি রেডিও সেট ছিল। ইরানে ইসলামী বিপ্লবের পর ইরাক ইরান যুদ্ধের খবর শোনার জন্য আমাদের বাড়ির উঠোনে পাড়া প্রতিবেশীরা ভিড় করত। সে সময় আমি বাবার পাশে বসে খবর শুনতাম। সেই থেকে রেডিও তেহরান শুরু, যা এখনো অব্যাহত আছে।
ইরানের ইসলামী বিপ্লব ও রেডিও তেহরান শোনা নিয়ে স্মৃতিচারণমূলক লেখাটির জন্য গোলাম সরওয়ার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঢাকার গ্রিন রোড থেকে ডিএম ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের সভাপতি ডাব্লু আনোয়ার পাঠিয়েছেন পরের চিঠিটি। ক্লাবের নিজস্ব প্যাডে লেখা চিঠিতে তিনি লিখেছেন, আশির দশক থেকে রেডিও তেহরান শুনছি, এখনও সাথে আছি, ভবিষ্যতও থাকব। আমরা রেডিও তেহরানের শ্রোতা বাড়াতে চাই, তবে শ্রোতাদের সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। প্রিয়জনে প্রতিটি চিঠির জবাবের পাশাপাশি ডাকযোগে শ্রোতাদের কাছে অনুষ্ঠান সূচি, শুভেচ্ছা কার্ড এসব পাঠাতে হবে।
ভাই ডাব্লু আনোয়ার, আপনার সবগুলো দাবি যৌক্তিক। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবার আমরা ভারত থেকে আসা একটি ইমেল চেক করব। এটি এসেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওপাড়া শিমুলিয়া থেকে, আর পাঠিয়েছেন নিজামুদ্দিন শেখ। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের আমি একজন নিয়মিত শ্রোতা। 15 মে তারিখে বহরমপুর গ্র্যান্ড হলে মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবার কর্তৃক আয়োজিত শ্রোতা মিলন মেলায় উপস্থিত হয়ে রেডিও তেহরানের মনিটর নাজিম ভাইয়ের মাধ্যমে রেডিও তেহরানের কুইজ প্রতিযোগিতা ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতার পুরস্কার গ্রহণ করেছি। সুন্দর পুরস্কারের জন্য রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কলাকুশলী ও কর্মকর্তাদের জানাই আন্তরিক ধন্যবাদ।
একই বিষয়ে কেরালার কোল্লাম জেলা থেকে রাধা কৃষ্ণ পিল্লাই এন পাঠিয়েছেন পরে মেইলটি। তিনি লিখেছেন, আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সম্প্রতি IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার পেয়েছি, এজন্য আয়োজক প্রতিষ্ঠানকে ধন্যবাদ। এরপর তিনি লিখেছেন, আপনাদের প্রোগ্রামগুলো ইরানি জীবনের সমৃদ্ধি ও বৈচিত্র্যকে প্রতিফলিত করে, যেগুলো শুনে আমি ইরান এবং আন্তর্জাতিক উন্নয়ন সম্পর্কে অনেক কিছু শিখেছি।
রেডিও তেহরান ও IRIB ফ্যান ক্লাব আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার পেয়েছেন জেনে ভালো লাগলো। বিষয়টি ইমেলে জানানোই নিজামুদ্দিন শেখ ও রাধাকৃষ্ণ পিল্লাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া থেকে মোহাম্মদ আব্দুল হাকিম মিয়া পাঠিয়েছেন এবারের মেইলটি। সালাম ও শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, বিশ্বের অনেক বেতার অনুষ্ঠানের মধ্যে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনে মনে প্রাণে প্রশান্তি অনুভব করি। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ খবরের একমাত্র মাধ্যম হল রেডিও তেহরান। বিশ্বের অনেক বেতার আছে যেখানে শ্রোতাদের মূল্যায়নের তেমন কোনো সুযোগ নেই, কিন্তু রেডিও তেহরান তার সম্পূর্ণ বিপরীত। এরপর আব্দুল হাকিম ভাই লিখেছেন, রেডিও তেহরানের প্রিয়জন আসরের সকল শ্রোতার প্রত্যেকটি চিঠিকে গুরুত্ব দিয়ে জবাব দেওয়া হয় বা তাদের মতামত তুলে ধরে প্রচার করা হয়। মানসম্মত লেখাগুলো রেডিও তেহরানের নিজস্ব অনলাইন সংস্করণ পার্স টুডেতে ছাপানো হয়। ফলে যাদের চিঠিগুলো সেখানে স্থান পায় তারা রেডিও তেহরানের কাছে চিঠি লেখার জন্য আরও উৎসাহিত হয়।
রেডিও তেহরান সম্পর্কে বস্তুনিষ্ঠ মতামত তুলে ধরায় আব্দুল হাকিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা সরাসরি মতামত জানব ভারতের নতুন এক শ্রোতার কাছ থেকে। টেলিফোনের অপর প্রান্তে যিনি অপেক্ষা করছেন, প্রথমেই তার পরিচয় জানা যাক।
আলমিন শেখ, ডাকনাম হিরামন শেখ, গ্রাম গোংলা, পোস্ট রানাবন, থানা চাপড়া, জেলা নদিয়া, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ।
ভাই আলমিন শেখ হিরামন, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাচ্ছি, আপনি রেডিও শুনেন কবে থেকে আর রেডিও তেহরানের সাথে পরিচয় বা ঘটল কিভাবে?
আমি সত্যি কথা বলতে, যখন ছোট ছিলাম আমার আব্বার হাত ধরে এডোয় আসা, এডোতে এই কারণ বহত আর এডোয় ধরানো যায় না, এই জন্য শোনায়নি। এদিন কো মুর্শিদাবাদ গিয়ে নিদাম ভাইয়ের সাথে পরিচয় ঘটলো, এবং এর আগে ওই যে 20 মার্চ যে কলকাতা যে প্রোগ্রাম ছিল ওখানে গিয়ে মনীষাদের সাথে পরিচয় হয়েছিল। উনি আমাকে লিঙ্কটা দিল, তত গুরুত্ব দিইনি। এরপরে 15 মে যে অনুষ্ঠানটা হলো, নিজাম ভাইয়ের সাথে পরিচয় হলো, ইনি আমাকে বললো যে আসো তেহরানটা শোনো।
মনীষা দি এবং নাজিমউদ্দিন ভাই আপনাকে রেডিও তেহরান শোনার ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছেন জেনে ভালো লাগলো। তো একজন নতুন শ্রোতা হিসেবে আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনার?
বলার কোনো ভাষা নেই, অনেক রকম দিকে জানতে পারছি, খুবই ভালো লাগছে।
আচ্ছা, কোন কোন অনুষ্ঠান আপনার ভালো লাগছে?
টুকের নীল, কথাবার্তা, দৃষ্টিপাত, প্রিয়জন, এমনি খবরগুলো ভালো লাগে। আমাদের ভারতবর্ষের অনেকগুলো খবর উঠে আসছে, মধ্যপ্রাচ্যে তো ইরানের কথাও জানতে পারছি, খুবই ভালো লাগছে সবকিছু মিলে।
আলামিন ভাই, আমাদের প্রতি আপনার কোনো পরামর্শ বা প্রস্তাব থাকলে আপনি তাও দিতে পারেন।
বছর শেষে যেন সাথে একটা সম্মান পাই, এমনি তো এডা থেকে মানুষ সরে যাইছে, আমরাই শুনি কত জোরদার করে।
শ্রোতাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কি?
শ্রোতাদের উদ্দেশ্যে বলার বলতে, নিয়মিত শুনতে এবং অন্যান্য কেউ জানানো উচিত। আমি শুনছি, বিশ্লেষণ করতে হবে এটা, ঠিক আছে? আমি শুনি, মাথায় মধ্যে রাখলে হবে না, বন্ধু বান্ধবদের বলতে হবে। তবে অনেক কিছু, এই যে কালকে যে অনুষ্ঠানটা হচ্ছিল এই সুখের নীল অনুষ্ঠানে, ইরানের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, দাম্পত্য জীবনে। এর আগে একটা ওইবারে জেনেছিলাম, সেটাও বেশ ভালো লাগছিল, যে দাম্পত্য জীবনে এইভাবে অনুষ্ঠানগুলো সব ভালো লাগছে, ঠিক আছে? অনেক কিছু জানা যাইছে চলার পথে।
তো ভাই আলামিন শেখ হিরামন, আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য আপনাকে প্রিয়জন অনুষ্ঠান থেকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশান এক থেকে মোহাম্মদ হাবিবুর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, অনলাইনে নিয়মিত আছি আপনাদের অনুষ্ঠানের সাথে। আমার কলিগ গোপালগঞ্জের বিধানচন্দ্র টিকাদার দাদা আমাকে সবসময় রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনতে পরামর্শ দিয়ে থাকেন। খবর, কথাবার্তা ও প্রিয়জন আমার প্রিয় অনুষ্ঠান।
আমাদের অনুষ্ঠান ভালো লাগছে জানিয়ে চিঠি লিখাই আপনাকে এবং অনুষ্ঠানের সন্ধান দেওয়াই বিধানচন্দ্র টিকাদার দাদাকে অনেক অনেক ধন্যবাদ।
আমার হাতের পরের মেইলটিও কিন্তু বিধানচন্দ্র টিকাদার দাদার,
তাই নাকি? কি লিখেছেন তিনি?
বিধান দাদা লিখেছেন, রেডিও তেহরানের বাংলা বিভাগের 40তম বার্ষিকী উপলক্ষে গত 27 মে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে IRIB ফ্যান ক্লাব আয়োজিত বিশেষ অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। অনেক দিন পর অনেক তারকা শ্রোতাদের সাথে মিলিত হতে পেরেছিলাম। রেডিও তেহরানের বাংলা বিভাগের জনাব আশরাফুর রহমান ভাইয়ের সাথে সরাসরি দেখা ও সাক্ষাতের সুযোগ হয়েছিল, যা একটা বিরাট পাওনা ছিল। প্রতিবছর রেডিও তেহরান বাংলা বিভাগ শ্রোতাদের নিয়ে এমন আয়োজন করুক, এটাই আমরা চাই। সবশেষে তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের সহকারী অধ্যাপক শাহাদত হোসেন ভাইকে রেডিও তেহরানের বাংলা বিভাগের নতুন মনিটর নিয়োগ করায় তাঁকেও জানাই প্রাণঢালা অভিনন্দন।
রেডিও তেহরানের বাংলা বিভাগের ৪০তম বার্ষিকীর অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোই বিধান চন্দ্র টিকাদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বিধান চন্দ্র সান্যাল পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, আজ ৭ জুন রেডিও তেহরানের সান্ধ্যকালীন অধিবেশন শুনলাম। অনুষ্ঠানমালায় ছিল পবিত্র কোরআন তেলাওয়াত, বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, দর্পণ, কথাবার্তা, গল্প ও প্রবাদের গল্প এবং সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। সব মিলিয়ে ৭ জুনের অনুষ্ঠান দারুণ উপভোগ করলাম।
৭ জুন প্রচারিত অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোই বিধান চন্দ্র সান্যাল, আপনাকে আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশের রাজবাড়ী জেলার খোসবাড়ি গ্রামের রংধনু বেতার শ্রোতা সংঘের সভাপতি শাওন হোসেন পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, গত ৩০ মে প্রচারিত প্রিয়জন অনুষ্ঠান আমার মন ছুঁয়ে গেছে। বাংলাদেশ ও ভারতের শ্রোতা বন্ধুদের চিঠি দিয়ে সাজানো অনুষ্ঠান বেশ প্রাণবন্ত ছিল। অনুষ্ঠানের এক পর্যায়ে রেডিও তেহরানের ৪০ বছর পূর্তি উপলক্ষে আমার পাঠানো ভয়েস মেসেজটি প্রচার করা হয়, যা শুনে আমি ভীষণ আনন্দিত।
রেডিও তেহরান বিশেষ করে প্রিয়জন অনুষ্ঠান সম্পর্কে মূল্যায়ন ধর্মী লেখাটির জন্য শাওন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের আসরের শেষ ইমেলটি এসেছে কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ থেকে, আর পাঠিয়েছেন সেখানকার ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদাত হোসেন। তিনি লিখেছেন, ৭ জুনের সান্ধ্য অধিবেশনে ভারতের বিজেপি জাতীয় মুখপাত্র নূপুর শর্মা ও বিজেপির দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ারিহসাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার বিষয়ে খবর ও প্রতিবেদন প্রচার করা হয়। ইরান সহ আরব বিশ্ব কটুক্তিকারীদের দেশের বিরুদ্ধে যেসব ব্যবস্থা ও পদক্ষেপ নিয়েছে, রেডিও তেহরান ও পার্টস টুডে সেসব গুরুত্ব সহকারে প্রচার করায় বাংলা ভাষাভাষী মানুষ একদিকে যেমন সঠিক তথ্য পেয়েছে, তেমনি অন্যদিকে তারা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ হয়েছে।
ভাই শাহাদাত হোসেন, আমাদের বিশ্ব সংবাদ সম্পর্কে ইমেলে তাৎক্ষণিক মতামত জানানোই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকজন শ্রোতার চিঠির প্রাপ্তি স্বীকার করছি। নওগাঁ জেলার সাপাহার থানার তিলনা খোঁচাপাড়া থেকে মোহাম্মদ আলী আহমেদ আরিফ, সাতক্ষীরার আশাশুনি থানার গাজীপুর থেকে মোহাম্মদ আলামিন হোসেন, গোপালগঞ্জের ঘোড়াদাইর গ্রামের মধুমতি বেতার শ্রোতা সংঘ থেকে ফয়সাল আহমেদ শিপন, টনি আজিজ খান চট্টগ্রাম থেকে এবং আনন্দমোহন বাইন ভারতের ছত্তিশগড়ের ভিলাই থেকে।
মতামত জানিয়ে ইমেইল পাঠানোই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো অনুষ্ঠান থেকে বিদায় নেয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি গান, এই বিশ্ববাগানে ফুটেছে যত ফুল শিরোনামের বিখ্যাত গানটির কথা ও সুর ফকির রতনের আর শিল্পী কামরুজ্জামান রাব্বি।
তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নেই প্রিয়জনের আজকের আসর থেকে।
রাখিলেন ইসলামের ইমান, করিলেন বেলায়াতের বিধান। রাখিলেন ইসলামের ইমান, করিলেন বেলায়াতের বিধান। মায়া মেনার ঘরের সে ফুল, মায়া মেনার ঘরের সে ফুল, পিতায় আব্দুল্লাহ, উম্মতের কান্ডারি নবী মদিনাওয়ালা, উম্মতের কান্ডারি নবী মদিনাওয়ালা। মাহার পরে রাসূল হাসান হোসেন কানের ইদুল, মাফাতে মাহার পরে রাসূল হাসান হোসেন কানের ইদুল, মাথারি তাজ হযরত আলী, মাথারি তাজ হযরত আলী, নূরের খেলা, উম্মতের কান্ডারি নবী মদিনাওয়ালা, উম্মতের কান্ডারি নবী মদিনাওয়ালা, উম্মতের কান্ডারি নবী মদিনাওয়ালা।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৭ জন সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছে। বাংলাদেশের শিরোনাম, করোনায় আক্রান্ত সুপ্রিম কোর্টের ১২ বিচারক, দৈনিক কালের কণ্ঠ, চীনকে মোকাবেলায় $600 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা জি সেভেন নেতাদের, দৈনিক মানব জমিন, পদ্মা সেতুর নাট বল্টু খুলতে সরঞ্জাম ব্যবহৃত হয়েছে সিআইডি, দৈনিক প্রথম আলো, পদ্মা সেতুতে গাড়ি চলাচল শুরু অর্ধেক সময়ে গন্তব্যে উচ্ছ্বসিত যাত্রীরা, দৈনিক যুগান্তর, পারাপারে যাত্রীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান সেতুমন্ত্রীর, দৈনিক ইত্তেফাক, উন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্পায়নকে ত্বরান্বিত করে বলেছেন প্রধানমন্ত্রী, দৈনিক নয়া দিগন্ত। ভারতের শিরোনাম, চাপ বাড়ল উদ্ভব শিবিরের, সঞ্জয় রাউতকে ইডির সমন, মঙ্গলবার হাজিরার নির্দেশ, দৈনিক আনন্দবাজার পত্রিকা। চাষিদের থেকে ধান না কিনলে এফআইআর, কিষাণ মান্ডির বেনিয়ম নিয়ে ফের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো এক খবরে লিখেছে, পদ্মা সেতুর নাট বল্টু খোলার ঘটনায় সরঞ্জাম ব্যবহার করা হয়েছে বলে ধারণা করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি। আজ সোমবার সিআইডির এক সংবাদ সম্মেলনে একথা বলেন কর্মকর্তারা। আজ মালিবাগে সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সংবাদ সম্মেলনে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, পদ্মা সেতুর নাটবল্টু হাত দিয়ে খোলা সম্ভব নয়। এ বিষয়ে আমরা সেতু কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করে জেনেছি, এত বড় একটা স্থাপনার নাটবল্টু হাত দিয়ে খোলা যাবে না। রেজাউল মাসুদ বলেন, এতে বোঝা যায় নাটবল্টু হাত দিয়ে খোলা হয়নি, এটি খোলার জন্য সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। কি ধরনের সরঞ্জাম দিয়ে নাটবল্টু খোলা হয়েছে সে প্রশ্নের উত্তর দিতে পারেননি সিআইডির এই কর্মকর্তা।
পদ্মা সেতুতে গাড়ি চালুর প্রথম দিনে সুফল পেয়েছেন এ পথের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় যাতায়াতকারীরা। এদিন ফেরি তুলনায় প্রায় অর্ধেক সময়ে গন্তব্যে পৌঁছেছেন। প্রথমবার পদ্মা সেতুতে ওঠা ও কম সময়ে গন্তব্যে পৌঁছানো এই দুই আনন্দে উচ্ছ্বসিত যাত্রীরা। তাদের কয়েকজন জানান, বরিশাল থেকে ঢাকা পৌঁছাতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগেছে। সেতু চালুর আগে ফেরি পার হয়ে এ পথ আসতে লাগত 6 থেকে 7 ঘন্টা। অপরদিকে খুলনা থেকে ঢাকায় আসতে 3.5-4 ঘন্টায় এসেছে বাস, আগে এ পথে লাগত 7-8 ঘন্টা। একইভাবে অন্যান্য গন্তব্যের যাত্রীরাও কম সময়ে গন্তব্যে গেছেন। এদিকে সেতুতে প্রথমবার উঠে আবেগ ও উচ্ছ্বাসে মেতে ওঠেন অসংখ্য যাত্রী। অনেকে সেতুর মাঝখানে গাড়ি থামিয়ে তাদের এ উচ্ছ্বাস প্রকাশ করেন।
পদ্মা সেতু পারাপারে যাত্রীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, পদ্মা সেতুর অবকাঠামো একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা এবং দেশের এক বড় সম্পদ। এর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। বিবৃতিতে তিনি সেতু পারাপারে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যে সকল নির্দেশনা জারি করেছে তা যথাযথভাবে পালন করে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। 25 জুন উদ্বোধনের পর 26 জুন ভোর থেকে 27 জুন ভোর পর্যন্ত 24 ঘন্টায় মাওয়া প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে 26,589টি গাড়ি এবং এ থেকে টোল আদায় হয়েছে 1,08,95,900 টাকা। একই সময় জাজিরা প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে 24,727টি গাড়ি এবং টোল আদায় হয়েছে 1,44,400 টাকা।
চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পকে মোকাবেলা করতে $600 বিলিয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন G7 নেতারা। আগামী 5 বছর ধরে উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো উন্নয়নে এই অর্থ বিনিয়োগ করা হবে। জোটের নেতারা আশা করছেন এই বিশাল বিনিয়োগের মাধ্যমে চীনের $multi-trillion বেল্ট অ্যান্ড রোড বা BRI কে মোকাবেলা করা যাবে। এ খবর দিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়, G7 নেতারা নতুন এই উদ্যোগটির নামকরণও করেছেন পার্টনারশিপ ফর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট নামের এই উদ্যোগটি রোববার বৈঠক শেষে ঘোষণা করা হয়। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামোগত উন্নয়নে সাহায্য প্রয়োজন, এ কারণে মহামারীর মতো বিষয়গুলো তারা ভয়াবহভাবে অনুভব করে এবং সেখান থেকে বেরিয়ে আসতে তাদের কঠিন সময় পাড়ি দিতে হয়। এটি আমাদের জন্য শুধু মানবিক উদ্বেগই নয়, এটি অর্থনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক উদ্বেগও।
দৈনিক নয়া দিগন্তের একটি খবরের শিরোনাম, উন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্পায়নকে ত্বরান্বিত করে। বিস্তারিত খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার সারা দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করছে, কারণ উন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্পায়নকে ত্বরান্বিত করার পাশাপাশি ব্যবসা বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করে। তিনি বলেন, আমরা রেল যোগাযোগ পুনরুজ্জীবিত ও নতুন নতুন রেলপথ স্থাপন এবং সেতু নির্মাণের পাশাপাশি ড্রেজিং এর মাধ্যমে নদীগুলো খনন করছি। উন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্পায়নকে ত্বরান্বিত করে এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করে। আজ সোমবার সকালে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি অংশগ্রহণ করে একথা বলেন। তিনি গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যুক্ত হন।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে, যত সময় এগোচ্ছে মহারাষ্ট্রের রাজনীতি ততই নাটকীয় মোড় নিচ্ছে। উদ্ভব সরকারের সংকটের মধ্যেই শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার মুম্বাই ইডি দপ্তরে সঞ্জয় রাউতকে তলব করা হয়েছে বলে খবর। আর্থিক তছরুপের মামলায় শিবসেনার ওই নেতাকে ডাকা হয়েছে। ইডি সিবিআই এর চাপে শিবসেনার ঘরে বিদ্রোহের আঁচ দেখা গিয়েছে বলে দাবি করেছে উদ্ধব বাহিনী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চাপে একনাথ শিন্ডে সহ বিক্ষুব্ধরা বিদ্রোহ ঘোষণা করেছেন বলে দাবি করা হয়েছে। এই আবহে রাউতকে তলব নয়া মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে উদ্ধব বাহিনী সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বলে সুপ্রিম কোর্টে পিটিশনে দাবি করেছেন শিন্ডেরা। বিদ্রোহীদের বিধায়ক পদ খারিজের নোটিশ পাঠানো হয়েছে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছেন শিন্ডেরা।
দৈনিক আজকালের এক খবরে জানানো হয়েছে, অগ্নিপথ প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু হয়েছিল গত শুক্রবার। রোববারের মধ্যেই অর্থাৎ তিন দিনে সেই প্রকল্পে ভারতীয় বায়ুসেনার দপ্তরে জমা পড়ল 56,960 আবেদন। বায়ুসেনার তরফে টুইট করে লেখা হয়েছে, 56,960 অগ্নিপথ নিয়োগ প্রক্রিয়ায় ভবিষ্যতের অগ্নিবীরদের তরফে এতগুলো আবেদন পাওয়া গেছে। এই টুইট এফআইএফ করেছিল রোববার। অগ্নিপথ প্রকল্প নিয়ে টানা তিন চার দিন অগ্নিগর্ভ হয়ে উঠেছিল দেশের বিভিন্ন এলাকা। একের পর এক রাজ্যে শহরে প্রতিবাদ জানিয়েছে বিক্ষুব্ধ জনতা। হয়েছে পথ অবরোধ, জ্বালিয়ে দেওয়া হয়েছে সরকারি বেসরকারি সম্পত্তি, এমনকি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ট্রেনেও। কার্যত সব থেকে বেশি লোকসান হয়েছে ভারতীয় রেলেরই। একাধিক জায়গায় 144 ধারা জারি করা হয়েছিল। এখন বিক্ষোভ বন্ধ এবং দেখা গেল অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনায় ঢুকতে ইচ্ছুক অনেকেই।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছে।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না, ইরানি প্রেসিডেন্টের ঘোষণা। ইরানি তেল ট্যাঙ্কার ছেড়ে দিয়েছে গ্রিস সরকার। আমেরিকার সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে পরোক্ষ আলোচনা করবে তেহরান। বাংলাদেশে বন্যা পরিস্থিতির উন্নতি হল, বাড়ছে বন্যা পরবর্তী স্বাস্থ্য সমস্যা, দিক নির্দেশনা দিতে সিলেট সফর করলেন স্বাস্থ্যমন্ত্রী। এবং গরিবের 100 দিনের কাজের টাকা পরিশোধ করতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.